الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. সবাই আমার সাথে বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেন, যে ব্যক্তি আমার উপর একবার আমার উপর দশটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। প্রিয় ছাত্র বন্ধুরা, মাদানা চ্যানেলের দর্শক বিন্দুরা, ছোটদের নাত মাহফিল অনুষ্ঠানে প্রথমে আমাদের অনুষ্ঠানে কোরআন পাকের তেলাওয়াত শোনাবেন মোহাম্মদ শিহাব আক্তারী।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা জাআলুল কুরআনা ইযীন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন আম্মা কানু ইয়ামালুন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন আল্লাযীনা ইয়াজআলুনা মাআল্লাহি ইলাহান আখার ফাসাউফা ইয়ালামুন। ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم.
صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم. ما شاء الله ما شاء الله এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের পাকে তেলাওয়াত শুনেছি, এখন নাত রাসূল পাঠ করে শোনাবেন মোহাম্মদ রেজাউল আক্তারী।
প্রিয় প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা নাচ শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করি। আমি নিয়ত করে নিয়েছি যে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য নাচ গাইব।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া ওয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া ওয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, সোনার মদিনায় আমার মনের বাসনা, জুমো সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। মদিনার ওই শীতল হাওয়া আকা, মদিনার ওই শীতল হাওয়া পেতে মন আমার চাই একবার ছুয়া, পেতে মন আমার চাই একবার ছুয়া। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ভাই ডাকো না, আমার জীবন আর কিছু চাই না, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, কত আশেক যাই মদিনা, কত আশেক যাই মদিনা, আমি গুনাগার রইলাম শেতা, আমি গুনাগার রইলাম শেতা, শাহে মদিনা আমায় ডাকো না, শাহে মদিনা আমায় ডাকো না, তোমার দিদার আশাই মনে মানে না, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, 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 পীরে পীরা গৌসল বারা, পীরে পীরা গৌসল বারা, আজমের সঞ্জেরি কা যা প্রিয়া, আজমের সঞ্জেরি কা যা পেয়া, বেরে নিশা আহমদ রেজা, বেরে নিশা আহমদ রেজা, তাদের দোহাই দিলাম ডেকে নাও না, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, এই জীবনে শেষ বাসনা, এই জীবনে শেষ বাসনা, মরণ যেন হয় সোনার মদিনা, মরণ যেন হয় সোনার মদিনা, দয়া করো না শাহে মদিনা, দয়া করো না শাহে মদিনা, জান্নাতুল বাকিতে ঠাই দাও না, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা।
মাশাল্লাহ মাশাল্লাহ, এতক্ষণ মধ্যে তো আমরা নাচন শুনেছি, এখন আমাদের মাঝে বয়ে নিয়ে আসবেন মোহাম্মদ মন্নান আক্তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতারা, আমরা প্রিয় নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর মহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের কঠিন ভয়াবহতা ও সেটার হিসাব নিকাশ থেকে খুব দ্রুত সেই ব্যক্তি মুক্তি পাবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বয়ান শোনার নিয়ত। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন নিয়তি সাদিক, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। হে আশিকান রসুল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ে নিন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শ্রবণ করার পূর্বেও আমরা ভালো ভালো নিয়ত করে নিন, যেমন নিয়ত করুন ইলমে দিন অর্জন করার জন্য বয়ান শ্রবণ করব, বয়ানের মাঝখানে উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শ্রবণ করব, যা শুনব তা অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতা। হযরত আব্দুল্লাহ হাজানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মুয়াজ্জিনে রসুল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জিত হলো। আমি তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যয় সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে বললেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট যা কিছু সম্পদ থাকতো তা খরচ করার দায়িত্ব আমার থাকতো। যখন কোনো বস্ত্রহীন মুসলমান আমার কাছে আসতো তখন তিনি আমাকে নির্দেশ দিতেন, আর আমি কারো কাছ থেকে কর্জ নিতাম এবং চাদর ক্রয় করে তাকে পরিধান করাতাম এবং খাওয়ার খাওয়াতাম। একদিন এক মুসলিম আমার কাছে আসলো আর বলতে লাগলো, হে বিলাল, আমি যারা অন্য কাছ থেকে তুমি কর্জ নিও না, আমার প্রচুর সম্পদ আছে, আমি এরকমই করেছি। অর্থাৎ এরপর থেকে যখন কোনো কর্জ নেওয়া করতো তখন আমি তার থেকেই নিতাম। একদিন উজু করে আজান দেওয়ার জন্য আমি দাঁড়ালাম, তখন কি দেখলাম, দেখলাম ওই মুসলিম কিছু ব্যবসায়ীকে নিয়ে আমার কাছে আসলো আর বলতে লাগলো, হে বিলাল, তোমার কর্জ পরিশোধ করার আর মাত্র 4 দিন বাকি রয়েছে, বাকি আছে, যদি এর মধ্যে কর্জ পরিশোধ করতে না পারো তাহলে আমার গোলাম বানিয়ে তোমাকে ছাগল চড়াতে দিব। এ কথা শুনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা খুব চিন্তিত হয়ে গেলেন। পড়ল অতপর ইশারে নামাজ পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলাম আর আরজ করলাম, ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমার মা বাবা উৎসর্গ হোক, এই ও মুসলিম যার কাছ থেকে আমি কর্জ নিতাম সে আমাকে গালমন্দ করল, এরকম বলেছে, আমাকে অনুমতি দিন আমি ওই সকল লোকেদের কাছে যাব যারা মুসলমান হয়েছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্পদ দান করবেন না যা দ্বারা আমার কর্জ পরিশোধ হয়ে যায়। এটা বলে আমি সেখান থেকে চলে আসলাম। সকালে যাওয়ার ইচ্ছায় যখন আমি বের হলাম তখন একজন আহ্বানকারী বলল, হে বিলাল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ডেকেছেন। আমি সেখানে পৌঁছলাম তো কি দেখলাম, 4টি বুঝাই করা উট উপস্থিত। আমি ভিতরে আসার অনুমতি চাইলাম তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুবারকবাদ, আল্লাহ পাক তোমার কর্জ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন। অতঃপর বললেন, তুমি 4টি উট ডেকেছ? আমি বললাম জি। বললেন, উট ও সেগুলো বোঝাই করা সহ্য শস্য এবং কাপড় সব কিছু তুমি নিয়ে রেখে দাও, এগুলোর মাধ্যমে তোমার কর্জ পরিশোধ করো। আমি আদেশ পালনের জন্য এরকমই করলাম। আর এরপর মসজিদে আসলাম আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলাম। তো তিনি জিজ্ঞাসা করলেন, ও সম্পদ দ্বারা তোমার কি উপকার হলো? আমি বললাম, আল্লাহ পাক ও সম্পদ দ্বারা আমার ওই ঋণ পরিশোধ করে দিয়েছেন যা তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মাল থেকে কি কোনো বৈশিষ্ট্য রয়েছে? তখন আমি বললাম জি। তিনি বললেন, আমাকে এগুলো থেকেও মুক্ত করো, এগুলো যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে কোনো কাজ লাগবে না ততক্ষণ পর্যন্ত আমি ঘরে যাব না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারে নামাজে শেষ করলেন। অতঃপর বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, দেখে সেই অবশিষ্ট সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। আমি আরজ করলাম, সেগুলো দেওয়ার মতো আমি কোনো ভিক্ষুক পাইনি। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে মসজিদেই রইলেন। পরের দিন ইশারে নামাজের পর আমাকে আবারও ডাকলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে মুক্ত করে দিয়েছেন, অর্থাৎ সেই মাল আল্লাহর রাস্তায় বন্টন হয়ে গেছে। এটা শুনে তিনি তাকবীর বললেন এবং আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা শুনলেন তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণ উদার। তিনি দুনিয়ার সম্পদ নিজের কাছে রাখাটা পছন্দ করতেন না, বরং যতক্ষণ পর্যন্ত লোকেদের মাঝে তা বন্টন করে দিতেন না ততক্ষণ পর্যন্ত শান্ত হতেন না। নিজের কোনো বস্তুর প্রয়োজন থাকা সত্ত্বেও গরিব মিসকিনদের মাঝে সৎকার করে দিতেন এবং ভিক্ষুকে এত দান করতেন যে তার পুনরায় ভিক্ষা করার প্রয়োজন পড়ত না। কিন্তু আফসোস, শত কোটি আফসোস, আমাদের এই অবস্থা যে দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে কমে যাওয়ার নামও নেই না এবং সব সময় দুনিয়ার নিয়ামত ও আরাম আয়েস বৃদ্ধি করার প্রচেষ্টা থাকে। হযরত মাজমা আনসারি লালাই এক বুজুর্গের ব্যাপারে বলেন যে তিনি বলেছেন, আল্লাহ পাক আমাকে দুনিয়ার আরাম আয়েস থেকে দৌলত ইত্যাদির আকৃতিতে অর্জিত নিয়ামত থেকে উত্তম আরাম আয়েস থেকে বাঁচিয়ে নেওয়ার দয়া, এই অর্থাৎ দুনিয়ার বিলাসিতা যেমন মাল ও দৌলতের ইত্যাদির আকৃতিতে অর্জিত নিয়ামত থেকে উত্তম। কেননা আল্লাহ পাক তার পি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য দুনিয়াকে পছন্দ করেননি, এই জন্য আমার সেই নিয়ামত যা আল্লাহ পাক তার পি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য পছন্দ করেছেন তা ওইসব নিয়ামতের চেয়ে বেশি প্রিয় যা তিনি তার পি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপছন্দ করেছেন। মনে রাখবেন, দুনিয়ার মাল ও দৌলতের অধিকার তো ও সেটার আরাম আয়েশ অবশ্যই নিয়ামত, কিন্তু এসব থেকে বেশি থাকাটাও আরও বড় নিয়ামত। দুনিয়া হলো মিষ্টি সবুজ শ্যামল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো মিষ্টি সবুজ শ্যামল, যে এটাতে হালাল পন্থায় উপার্জন সম্পদ উপার্জন করে আর সঠিক জায়গায় তা ব্যয় করে আল্লাহ পাক তাকে সওয়াব দান করেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এবং যে এখানে হারাম পন্থায় সম্পদ উপার্জন করে এবং সেগুলো ভুল জায়গায় ব্যয় করে আল্লাহ পাক তাকে দারুল হাওয়ান অর্থাৎ অপমানের ঘরে প্রবেশ করাবেন। হযরত আল্লামা আব্দুর রউফ মুনাবি রহমতুল্লাহ আলাই উক্ত হাদিসে পাকের ব্যাখ্যায় ফয়জুল কাদের লিখেন, প্রতীয়মান হলো দুনিয়া স্বয়ং নিজে মন্দ নয়, যেহেতু এটা আখিরাতের শস্যক্ষেত, তাই যে ব্যক্তি শরীয়তের অনুমতিক্রমে দুনিয়ার কোনো জিনিস অর্জন করে তো সেই জিনিসটি আখিরাতে তাকে সাহায্য করে। আমাদেরও উচিত প্রয়োজনের অতিরিক্ত দুনিয়ার পিছনে না দৌড়ানো এবং হারামপন্থা অবলম্বন করে মাল ও দৌলত জমা করার পরিবর্তে হালাল রিজিক অন্বেষণ করার মানসিকতা ও সদ্যমতো দান সৎকাও করতে থাকা, নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও অন্যান্য গরিবদেরকে আর্থিক সহযোগিতা করা। মূলত বাস্তবতা হলো যে ব্যক্তি কাউকে সাহায্য করে আল্লাহ পাকও তাকে সাহায্য করেন এবং আল্লাহর রাস্তায় ব্যয় করার ফলে সম্পদ বৃদ্ধি হয় কমে না। সৎকার ফজিলত ও বরকতের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎকার সম্পদ কমায় না, আর আল্লাহ পাক কমা করার কারণে বান্দার সম্মান বৃদ্ধি পেয়ে থাকে, আর যে আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে বিনয়ী হয় আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি মহিমা যে নিজের কাছে সম্পদ রাখাটাও পছন্দ করতেন না, তৎক্ষণাৎ সৎকার করে দিতেন। সুতরাং একবারের একটি ঘটনা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়লেন আর সালাম ফিরানোর সাথে সাথে হুজরা শরীফে চলে গেলেন, অতঃপর খুব দ্রুত ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম অবাক হলেন, তিনি বললেন, নামাজের মধ্যে আমার মনে পড়ল কিছু স্বর্ণ আমার ঘরের কোণে পড়ে রয়েছে, আমার অপছন্দ হলো যে রাত হয়ে যাক আর সেগুলো ঘরে পড়ে থাকুক, এজন্য গিয়ে সেগুলো বণ্টন করার জন্য বলে আসলাম। হযরত আবু হুযুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর সাথে ছিলাম, যখন উহুদ পাহাড় দেখলেন তখন বললেন, যদি এই পাহাড় আমার জন্য স্বর্ণ হয়ে যায় তবে আমি সেটা অপছন্দ করব যে তা থেকে একদিন আরও আমার কাছে তিন দিনের চেয়ে বেশি থাকুক, তবে যেগুলো ব্যতীত যা আমি কর্য পরিশোধ করার জন্য রেখেছি। সর্বশ্রেষ্ঠ উদার শাহেন শাহেন নবুয়াত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দানশীলতার শান বলতে গিয়ে হযরত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি উদার এবং তার উদারতার সমুদ্রের সবচেয়ে বেশি জোয়ার তখন উঠত যখন রমজান মাসে জিব্রাইল আলাইহিসসালাম তার সাথে সাক্ষাতের জন্য উপস্থিত হতেন। জিব্রাইল আমিন আলাইহিসসালাম রমজানুল মুবারকে প্রতি রাতে উপস্থিত হতেন আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোরআনে আজিমের চর্চা করতেন। ব্যাস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত গতিসম্পন্ন বাতাসের চেয়েও বেশি দান করতেন। হযরত জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কোনো ভিক্ষুককে উত্তরে না শব্দটি বলেননি। একবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে 70,000 দিরহাম আনা হলো, তো তিনি সেই দিরহামগুলো একটি মাদুরের উপর রাখলেন আর পাশে দাঁড়িয়ে বণ্টন করতে লাগলেন, কোনো ভিক্ষুককে কালি ফিরে এতেননি, এমনকি এক পর্যায়ে সেগুলো শেষ হয়ে গেল। অনেক সময় এমনও হয়ে থাকে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে কোনো কিছু ক্রয় করতেন, মূল্য পরিশোধ করার পর তাকে উপহার দিয়ে দিতেন। একবার হযরত জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উট কিনে নিলেন, অতঃপর তাকে উপহার হিসেবে দিয়ে দিলেন। এভাবে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি উটের বাচ্চা ক্রয় করলেন, এরপর সেই উটের বাচ্চা তারই ছেলে হযরত আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ দানশীল ছিলেন যে যে জিনিস নিজের প্রয়োজনের জন্য ক্রয় করতেন সেটাও উপহারস্বরূপ দিয়ে দিতেন, দান করে দিতেন। আমাদেরও উচিত আমরা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই প্রিয় সুন্নতের উপর আমল করার, মানুষদের ও মুসলমানদের হৃদয়ে আনন্দ দেওয়ার নিয়তে একে অপরকে উপহার দেওয়ার অভ্যেস করা, কেননা উপহার দেওয়ার দ্বারা ভালোবাসা বৃদ্ধি পায় আর শত্রুতা দুর্বৃত হয়। হযরত আতা কুরাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একে অপরের সাথে মুসাফা করো আর অর্থাৎ হাত মিলাও, এ দ্বারা ক্রোধ চলে যাবে আর উপহার পাঠাও, পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, শত্রুতা দুর্বৃত থাকবে। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রহমতুল্লাহ আলাই বলেন, এই দুটি আমল খুবই পরীক্ষিত, যার সাথে মুসাফা করা হয় তার সাথে শত্রুতা হয় না, যদি কোনো কারণে হয়েও যায় তবে সে তার বরকতে স্থির থাকে না, একইভাবে একে অপরের উপহার দেওয়া শত্রুতা চলে যায়। প্রিয় ছোট্ট বন্ধুরা, মনে রাখবেন উপহার আদান প্রদান হোক বা অন্য কোনো বিষয় তা হালাল পন্থায় অবলম্বন করা উচিত, কারণ হারাম পন্থায় অর্জিত সম্পদ আহার করা, পান করা, পরিধান করা অথবা কোনো কাজে ব্যবহার করা হারাম ও গুনাহ, সে তার শাস্তি দুনিয়াতে সম্পদের অভাব ও অপমান ও বরকতহীনতা ও আখিরাতের শাস্তি হলো জাহান্নামের প্রজ্বলিত আগুনের বেদনাদায়ক আজাব। প্রিয় নবী হুজুর পুনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী, যে ব্যক্তি হারাম মাল উপার্জন করে এরপর সৎকা করে তার সৎকা কবুল করা হবে না, আর সেখান থেকে খরচ করলে এটারও তাতে কোনো বরকত হবে না, এবং সেগুলো রেখে মারা গেলে সেগুলো তার জন্য দোজখের পাতিয়ে হবে। সুতরাং আমাদের উচিত জায়েজ পদ্ধতিতে সম্পদ উপার্জন করা এবং নিজের প্রয়োজন ব্যতীত যা বেঁচে যায় সেগুলো অযথা কাজে ব্যবহার করার পরিবর্তে নিজের দরিদ্র ও গরিব মুসলমান ভাইকে আর্থিক সহযোগিতা করা, মসজিদ মাদ্রাসা ও নেকির কাজে উন্নতির জন্য বেশি থেকে বেশি পরিমাণে নিজের সম্পদ ব্যয় করা, তাহলে ইনশাআল্লাহ সেটার অসংখ্য বরকত নসিব হবে। যেমন ফারাতিন সূরা বাকারা আয়াত নম্বর 274 ইরশাদ হচ্ছে, যার কাউন্সিল ইমান থেকে অনুবাদ, ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতেও দিনে গোপনেও প্রকাশ্যে, তাদের জন্য তাদের পূর্ণফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট, তাদের না কোনো আশঙ্কা আছে না কিছু দুঃখ। এভাবে ফারাতিন সূরা বাকারার 261 নং আয়াতের ইরশাদ হচ্ছে, যার কাউন্সিল ইমান থেকে অনুবাদ, তাদের উপমা যারা আপন সম্পদ আল্লাহ পাকের পথে ব্যয় করে, সেই স্বচ্ছ বীচের ন্যায় যা উৎপাদন করে 60টা শীষ, প্রত্যেক শীষে 100 শস্য গণা, এর আল্লাহ তা থেকে অধিক বৃদ্ধি করেন যার জান্ন চান, আল্লাহ পাক প্রচুর্যময় ও জ্ঞানময়। প্রিয় ছোট্ট বন্ধুরা, আল্লাহ পাকের রাস্তায় বিয়ে করবেন তো সে মালিক ও মৌলা জমিন ও আসমান এবং সমস্ত জাহানের কালিক ও মালিক, সেই দয়ালু প্রতিপালকের দয়া করবেন এবং আমাদের সম্পদ বৃদ্ধি করবেন। কত সৌভাগ্যবান মুসলমান এমন রয়েছে যারা তাদের সম্পদের হক আদায় করে, খুশি মনে সময় মতো জাকাত ও ফিতরা আদায় করে থাকে, নিজের সম্পদ মা বাবা ভাই বোন এবং সন্তানদের জন্য খরচ করে, নিজের নিকটতম বন্ধু আত্মীয় স্বজনের মৃত্যুতে তাদের ইসালে সাহাবের জন্য দাওয়াতি ইসলামীর মাদানী কাজের মধ্যে নিজের অর্থ ব্যয় করে, নবী করিম রসুল রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিলাদ উদযাপন করে ভালো নিয়তে হাসপাতাল বানিয়ে থাকে একনিষ্ঠতার, যাতে কুরআন তিলাওয়াত এবং জিকির ও নাত এবং সুন্নতের পড়া ইস্তিমার ব্যবস্থা করে টাকা খরচ করে মসজিদ ও মাদ্রাসার নির্মাণ কাজে অংশ নেয়, দরস ও তাদরিস দরসে নিজামি অর্থাৎ আলিম কোর্সের কাজে সহযোগিতা করে, যেমন শিক্ষকদের বেতন, শিক্ষার্থীদের কিতাবাদি, খাবার ও থাকা খরচ ইত্যাদি, কোরআনে করিম হিফজ ও নাজারা এর শিক্ষার কাজে সহযোগিতা করে, মসজিদ পরিচালনায় খরচাদি ইত্যাদির খরচ বহন করে, সেটাতে অংশ নিয়ে তাকে দিনী ইসলামের প্রচার ও প্রসার ও সুন্নাত পুনরুজ্জীবিত করার কাজে নেকি দাওয়াতে সারা জাগানোর জন্য খরচ করে থাকে, যেমন মাদানী কাফালায় সফরকারীর গরিব ইসলামী ভাইদের খরচাদি দিয়ে সুন্নতে পড়া দরস প্রদানের আগ্রহী গরিব ইসলামী ভাইদেরকে ফয়জানে সুন্নত কিনে দিয়ে নিজের দোকান মার্কেট মসজিদ এলাকা অফিস কলেজ ইত্যাদিতে শাইখে তরিকত আমির আহলে সুন্নত দামাত বরকাতুল আলিয়া এর ইশালা বন্টন করে নিজের টাকা আল্লাহর রাস্তায় খরচ করে থাকে, আল্লাহ পাক তার সম্পদ বাড়িয়ে দিবেন এবং তার স্বভাব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। শুধু এগুলো নয়, বরং ইশাত হচ্ছে যার কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, আর আল্লাহ তা থেকে অধিক বৃদ্ধি করেন যার জন্য চান। আসুন উৎসাহের জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দানশীলতার আরও কিছু ঘটনা শ্রবণ করি, যাতে আমাদের দিন প্রচার ও প্রসার মসজিদ ও মাদ্রাসার খিদমত মুসলমানদের আর্থিক সহযোগিতা ও আল্লাহর রাস্তায় ব্যয় করার প্রেরণা বাড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতার ঘটনা, হুনায়নের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ দান করেছেন যে অনুমানও করা যাবে না, তিনি গ্রামবাসীকারী অনেকের মধ্যে 100টি করে উট দান করেছেন। হযরত সাফওয়ান বিন উমাইয়া ইসলাম গ্রহণের পূর্বে হুনায়নের যুদ্ধে ছাগল চেয়েছেন, যেগুলো দ্বারা দুই পাহাড়ের মধ্যবর্তী বন ভরা ছিল, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সবগুলো ছাগল তাকে দিয়ে দিলেন। তিনি তার গোত্রের মধ্যে গিয়ে বললেন, হে আমার গোত্রের লোকেরা, তোমরা ইসলাম গ্রহণ করে নাও, আল্লাহ পাকের শপথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দান করেন যে অভাবের আর ভয় থাকে না। উলামায়ে কিরামগণ বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই একদিনের অনুদান দানশীল বাদশাহদের সারা জীবনের দানশীলতা ও অনুদানের বেশি ছিল। জঙ্গল ছাগল দ্বারা ভরপুর আর হুজুর সাল্লাম দান করেছেন, আরবি কুকরা দল বেঁধে আসত, হুজুর সাল্লাম পেছনে যেতে থাকতেন, এমনকি এক পর্যায়ে যখন সমস্ত মাল শেষ হয়ে গেল, একজন আরবের গ্রামে বসবাসকারী লোক চাদর মুবারক শরীর মুবারক থেকে টান দিল, যার কারণে কাঁধ ও কোমর শরীফের উপর সেটার দাগ পড়ে গেল। তাকে এতটুকু বললেন, হে লোকেরা, তাড়াহুড়ো করিও না, আল্লাহ পাকের শপথ আমাকে কখনো কৃপণ পাবে না। একইভাবে হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক মহিলা একটি চাদর বানিয়ে নিয়ে আসলো। সে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি নিজের হাতে বুনেছি, আমি আপনার পরিধানের জন্য এনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেটা প্রয়োজন ছিল, এর জন্য তিনি সে চাদরটি নিয়ে নিলেন। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বের হলেন আর সে চাদরটি সেহবান্ত হিসেবে বেঁধেছিলেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা দেখে আরজ করলেন, কি সুন্দর চাদর, এটা আমাকে পরিয়ে দিন। তিনি বললেন, জি ঠিক আছে। কিছুক্ষণ পর তিনি মসজিদ থেকে উঠে চলে গেলেন, অতঃপর পুনরায় তাশরিফ আনলেন আর সেই চাদরটি নিবাস করে ওই সাহাবির কাছে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে বললেন, তুমি কাজটা ভালো করো নাই, কেননা তুমি জানো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভিক্ষুককে ফিরিয়ে দেন না। এই সাহাবি বলতে লাগলেন, আল্লাহ পাকের শপথ, আমি শুধুমাত্র এটা এর জন্যই চেয়েছি, যেদিন আমি মারা যাব এই চাদরটি যেন তাবারুক হিসেবে আমার কাফন হয়। হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই চাদরটি তার কাফনই হয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা শুনলেন তো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাচ্চা, আল্লাহ পাক তাকে মালিক ও মুখতার বানিয়েছেন, তার সমস্ত ভাণ্ডারের চাবিও বার করেছেন, কিন্তু তিনি নিজের কাছে কিছু অবশিষ্ট রাখতেন না, বরং সব কিছু বণ্টন করে দিতেন, এমনকি বৈহিক হায়াতের ন্যায় জাহিরি বেচালের পর আপন উম্মতের ফেরেশান অবস্থার উপর অনুদানের বৃষ্টি বর্ষণ করেন। যদি কারো মাথায় কুমন্ত্রণা আসে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এ দুনিয়া থেকে পর্দা করছেন, তো কিভাবে ভিক্ষুকদের দান করেন, তো মনে রাখবেন, আল্লাহ পাকের সমস্ত নবীগণ আপন মাজারে জীবিত রয়েছেন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিস সালাম হায়াতে হাকিকি দুনিয়াবি রুহানি ও শারীরিকভাবে জীবিত আছেন, আপন আপন মাজারাতে তাইবার মধ্যে নামাজ পড়েন, তাদেরকে রিজিক দেওয়া হয়, যেখানে চান তাশরিফ নেন, জমিন ও আসমানের বাদশাহির মধ্যে হস্তক্ষেপ করেন। রসুল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আম্বিয়া কিরামগণ আলাইহিস সালাম আপন মাজারে পাকে জীবিত আর এবং নামাজ আদায় করেন। অন্য এক হাদিসে পাকে রয়েছে, নিশ্চয় আল্লাহ পাক জমিনের উপর আম্বিয়া কিরাম আলাইহিস সালাম এর শরীর মুবারককে গ্রাস করা হারাম করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীগণ আলাইহিস সালাম জীবিত আর তাদেরকে রিজিক দেওয়া হয়। যেমন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই বলেন, হযরতে আম্বিয়া কিরাম আলাইহিস সালাম এর মাজার শরীফ থেকে বাহিরে যাওয়া ও আসমান ও জমিনের হস্তক্ষেপ করার অনুমতি রয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা, উল্লেখিত হাদিসে মুবারকা ও উলামায়ে কিরামের গবেষণা থেকে বোঝা গেল যে আমাদের আকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য আম্বিয়া কিরাম আলাইহিস সালাম আপন আপন মাজারে না শুধুমাত্র জীবিত আছেন, বরং তাদেরকে রিজিকও দেওয়া হয়, যেখানে যান তাশরিফ নিয়ে যান আর জমিন ও আসমানের বাদশাহিতে হস্তক্ষেপ হতে পারেন। দানশীলতার দৌলত পাওয়ার মানসিকতা কিভাবে হবে? প্রিয় ছোট্ট বন্ধুরা, যদি আমরা দানশীলতার অভ্যাস গড়তে চাই, তাহলে আসুন এই প্রসঙ্গে কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। এক, দানশীলতার ফজিলত পড়ুন। দানশীলতার ফজিলত ও কৃপণতার পরিমাণ সঙ্গে হাদিসে মুবারকা এবং সাহাবায়ে কিরাম ও বুজুর্গানে দীন রহমতুল্লাহ আলাই এর জীবনী অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ সেটার বরকতে কৃপণতার স্বভাব দূর ও দানশীলতার মানসিকতা হবে। নিজের হৃদয় থেকে সম্পদের ভালোবাসা বের করে দিন, কেননা যতক্ষণ পর্যন্ত মাল ও দৌলতের ভালোবাসা অন্তরে থাকবে, আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করতে মন চাইবে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ পাকের শপথ, যে দিরহামকে অর্থাৎ দৌলত সম্মান করে আল্লাহ পাক তাকে অপছন্দ করেন। বর্ণিত আছে, সর্বপ্রথম দিরহাম ও দিনার আবিষ্কার করা হলে শয়তান সেগুলোকে নিয়ে তার কপালের উপর রাখলো, অতঃপর সেগুলোকে চুম্বন করলো আর বলল যে এগুলোকে ভালোবাসলো সে আমার গোলাম। নিজের হৃদয়ে মুসলমান ভাইয়ের কল্যাণ কামনার প্রেরণা সৃষ্টি করুন, যেমন নিজের বন্ধু আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের খবরাখবর নিতে থাকুন, তাদের দুঃখ কষ্টে সাধ্যমতো তাদের প্রয়োজন আদি পূরণ করুন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়ার একটি ফেরেশানি দূর করবে আর যে দরিদ্রের জন্য দুনিয়ার সহজতা প্রদান করবে আর যে দুনিয়াতে কোনো মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ পাক তা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। আর বান্দা যতক্ষণ আপন মুসলমান ভাইকে সাহায্য করতে থাকে, আল্লাহ পাকও তাকে সাহায্য করতে থাকেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা এতক্ষণ মুস্তাফার উদারতা সম্পর্কে যা শ্রবণ করেছি এর উপর নিজে আমল করার চেষ্টা করব এবং যা শিখেছি তা অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله صلى الله عليه وعلى وسلم الا الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وعلى وسلم اذكر الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم صلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
اللهم آمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
آمين
اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
آمين
يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مصرف القلوب صدف قلوبنا على طاعتك يا رب مصطفى بعد فعل مصطفى عز وجل আমাদের আমাদের পিতা মাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দিন
আমিন
আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা সন্তানহীনতা হৈতুক মামলা মুকদ্দমা থেকে রক্ষা করো
আমিন
আল্লাহ আমাদের উস্তাদদের জীবনের গুনাহটাকে মাফ করে দিন
আমিন
আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিন
আমিন
আমাদের প্রিয় মুর্শিদকে হায়াতে তৈবা দান করুন
আমিন
আমাদের প্রিয় মুর্শিদকে বিভিন্ন ধরনের রোগ বিমার থেকে শায়া আযনা কুলিয়া তামিলা দান করুন
আমিন
আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন
আমিন
بحق لا إله إلا الله محمد رسول الله
صلاة عليك يا رسول صلاة عليك يا حبيب صلاة عليك صلاة الله عليك نرى دل طرف رها Oh. জবানের রহমত পেলা কো সালাম শামে বাজে মে হেদায়েত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শামে বাজে মে হেদায়েত পেলা কো সালাম জিনকে লাকো নামাজি বনে ফাইজো সে জিনকে লাকো ইমামে সাজে উস আমির আহলে সুন্নত পেলাকো সালাম মুস্তাফা জানে রহমত পেলাকো সালাম সুমিয়ে বাজে মে হেদায়েত পেলাকো সালাম
সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ বিরহমাতিল্লাহ।